সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী ছায়া দর্শক বৃন্দ, আলহামদুলিল্লাহ আজ বাজার উপস্থিত হয়েছি সুন্নতে ভরা বয়ান নিয়ে। ইনশাল্লাহ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সুন্নতে ভরা বয়ান হবে। আসুন শুরুতেই আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার একটি ফজিলত শ্রবণ করেন। রসুল করিম ওয়া উফর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই কালিমা পাঠ করবে অর্থাৎ জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, যে ব্যক্তি এই দরুদে পাক পাঠ করবে আল্লাহ রাসূল বলেন 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত তার জন্য নেকি লিখতে থাকবে। আল্লাহু আকবার। তেমনি দর্শক বৃন্দ, কত বড় সুসংবাদ যে যে ব্যক্তি একবার এই দরুদে পাক পাঠ করবে তো 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত তার জন্য নেকি লিখতে থাকবে। তো কে চায় না যে তার নামে নেকি অল টাইম লেখা হোক? আর বিশাল দিন, 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত লিখবে। চিন্তা করুন, 1000 দিন পর্যন্ত আপনার জন্য কোনো সুসংবাদ দেওয়া হলে, আমার জন্য কোনো সুসংবাদ দেওয়া হলে কেন নিব না? অবশ্যই তো নিব, অবশ্যই আমরা তা গ্রহণ করব। তো আমি বলবো এই দরুদে পাক এটা শিখে নিন আর প্রত্যেক দিন কমপক্ষে একবার হলেও পড়ার চেষ্টা করুন। তো আসুন আরেকবার পাঠ করে নিই। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সলাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় আমাদের জ্ঞান দর্শকবৃন্দ, আসুন বয়ান শুরু করার পূর্বে আমি কিছু ভালো ভালো নিয়ত করে নিই, আপনারও কিছু ভালো ভালো নিয়ত করে নিন বয়ান শোনার পূর্বে। কেননা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিয়ত সম্পর্কে অনেক অনেক বর্ণনা, অনেক অনেক কথা আমাদেরকে জানিয়ে দিয়েছে। একটি হাদিসে পাকে বা বেসেছে, আফদালুল আমালি আন-নিয়াতুস সাদিকাহ, অর্থাৎ সত্য নিয়ত এটা হচ্ছে উত্তম আমল। আল্লাহু আকবার। তো ভালো নিয়ত এটা আসলে অনেক উত্তম আমল। শুধু তাই নয়, অন্য হাদিসে পাকে রয়েছে নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আর বুখারী শরীফের মধ্যে রয়েছে প্রত্যেকটি আমল এগুলো হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল। তো সুতরাং আমরা যেহেতু বয়ান শ্রবণ করব, আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ইনশাআল্লাহ শ্রবণ করব, সেই জন্য ভালো ভালো নিয়ত করে নিই। আমি নিয়ত করে নিচ্ছি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ তাআলা পাক কালাম এর মধ্যে যে সূরা সমূহ রয়েছে তন্মধ্যে থেকে সূরা জিলজাল এর বিষয় সম্পর্কে আপনাদের নিকট আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে পেশ করার চেষ্টা করব। আপনারা নিয়ত করে নিন আল্লাহ তাআলার পাক কালাম থেকে সূরা জিলজালের বয়ান মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আর এর মধ্যে যা মাদানী ফুল গুরুত্বপূর্ণ কথা নসিহাত আমাদেরকে জানানো হবে তা স্মরণ রেখে এর উপর আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমার নিয়ত এবং আপনাদের নিয়ত আল্লাহ তাআলার দরবারে কবুল করুক। আমিন। বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সলাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদ্রাসা দর্শক বৃন্দ, আসো শুরুতে আমরা আজকে সূরা জিলজাল সম্পর্কে, যেহেতু আজকে আমাদের আলোচনা, তো সূরা জিলজাল এর ফজিলত সম্পর্কে একটি বর্ণনা শ্রবণ করি। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সূরা জিলজাল এর তিলাওয়াত করেছে তো সে কোরআনে পাকের অর্ধেক এর সমপরিমাণ সওয়াব পাবে। আর যে ব্যক্তি সূরা কাফিরুন এর তিলাওয়াত করেছে, সে কোরআনে পাকের চার ভাগের এক ভাগ অর্থাৎ এক চতুর্থাংশ এর বরাবর সওয়াব পাবে। আর যেই ব্যক্তি সূরা ইখলাস তিলাওয়াত করেছে সে কোরআনে পাকের এক তৃতীয়াংশ অর্থাৎ তিন ভাগের এক ভাগ এর সওয়াব পাবে। অর্থাৎ আমরা যদি এটা স্পষ্ট বুঝে নিই, সূরা জিলজাল বলেন, সূরা কাফিরুন বলেন, সূরা ইখলাস বলেন, এর এক একটি ফজিলত রয়েছে। সূরা ইখলাসের প্রতি আমরা সকলেই জানি যে এটা হচ্ছে কোরআনে পাকের এক তৃতীয়াংশের যে সওয়াব, সূরা ইখলাসের মধ্যে একটা সওয়াব রয়েছে। তিনবার সূরা ইখলাস পড়লে এক কদম কোরআনে পাকের সওয়াব হয়। তদ্রুপ সূরা কাফিরুন এর তিলাওয়াত করলে এর কোরআনে পাকের চার ভাগের এক ভাগের সওয়াব তাকে দেওয়া হয়। তদ্রুপ সূরা জিলজাল কেউ যদি এর তিলাওয়াত করে তাহলে কোরআনে পাকের অর্ধেক পড়লে যে সওয়াব সূরা জিলজাল সে সওয়াব রয়েছে। সুতরাং কোরআনে পাকের তিলাওয়াত আর বিশেষ করে যে আমরা যে সূরাগুলো শ্রবণ করলাম, যে সূরাগুলো ফজিলত শ্রবণ করলাম, এই সূরাগুলো বেশি বেশি করে পাঠ করার অভ্যাস নিজের মধ্যে সৃষ্টি করি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم صلاة وسلام عليك يا رسول الله تطيب ما تشان درشق بيندو اي سورة ارتا سورة زلزا اتا مكة شريفة اغتير نحوية اي سورة ترشتما پارا جتا عما يتساءلون ترشتما پارا اي ترشتما پارا مدر ويه আর কোরআনে কারিমের যে সংক্ষিপ্ত সূরাগুলো রয়েছে ছোট ছোট সূরা, এর মধ্যে এই সূরাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর এই সূরার মধ্যে একটি রুকু, আটটি আয়াত আর ৩৫টি শব্দ রয়েছে। তো আসুন এই সূরার এই যে ৩৫টি শব্দ এর মধ্যে কি রয়েছে আসলে প্রিয় মাদে চিন্তা শব্দ। অবশ্যই কোরআনে পাকের এক একটি আয়াত আমাদের জীবনের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। কারণ কি, কোরআনে পাকের প্রতিটি হরফ, প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য আল্লাহ তাআলার কালাম, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। একটু চিন্তা করুন, যে রব তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, যে রব তাআলা আমাকে সৃষ্টি করেছেন, সেই রব তাআলা আমার জন্য আপনার জন্য যে পাক কালাম, যে পবিত্র কথা, যে পবিত্র বাণী আমাদের জন্য পাঠিয়েছেন আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের মাধ্যমে, একটু চিন্তা করুন এর মধ্যে কত নিয়ামত আমার আপনার জন্য রয়েছে। এই কিতাবের মধ্যে প্রতিটি সূরা, প্রতিটি আয়াত অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো আজকে এই যে সূরা জিলজাল এ সম্পর্কে আমরা শ্রবণ করছি, তো এই সূরা জিলজাল এর সম্পর্কে যদি আমরা বলতে চাই একটি ঘটনা শ্রবণ করি। একবার এক ব্যক্তি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারে উপস্থিত হলো আর সে আবেদন করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আমাকে কোরআনে পাকের একটি জামিয়া যেটা সব কিছু সম্বলিত রয়েছে এরকম একটি সূরা আমাকে পড়িয়ে দিন। তখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তাকে সূরা জিলজাল শোনালেন। আল্লাহু আকবার! যখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এই সূরা অর্থাৎ সূরা জিলজাল পরিপূর্ণভাবে তাকে শোনালেন, তখন সেই ব্যক্তি কি বলল? আল্লাহ আল্লাহ! সে ব্যক্তি বলল, ওই জাত, ওই সত্তার কসম যেই সত্তা অর্থাৎ আল্লাহ তাআলা যিনি আপনাকে সত্য নবী রূপে পাঠিয়েছেন, ওই সত্তার কসম করে তিনি কি বলে, ওই ব্যক্তি বলেন, আমি সর্বদা এটার উপর আমি কায়েম থাকব, আমি এটার উপর দৃঢ়তার সাথে থাকব আর এটার সাথে কিছু অতিরিক্ত করব না। এটা বলে অর্থাৎ ওই ব্যক্তি, যে ব্যক্তি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সূরা জিলজাল শুনিয়েছে, ওই ব্যক্তি এটা বলে ওই ব্যক্তি সেখান থেকে চলে গেল। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর এই কথা শুনে, সে যে এটা এই সূরা জিলজাল শুনে আল্লাহ রাসূলের সত্যায়ন করে, এরপর যে সে বলল যে এর থেকে সে কিচ্ছু সে অতিরিক্ত করবে না আর সে যা শুনেছে এর উপর সে দৃঢ়তার সাথে আমল করবে, এটা যখন শুনলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন একটু মনোযোগ সহকারে শ্রবণ করি, এই সূরা জিলজাল কত গুরুত্বপূর্ণ। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, দুইবার বললেন, একবার নয় দুইবার, কি বললেন, আফলাহার রুওয়াইজি, আফলাহার রুওয়াইজি, আল্লাহু আকবার! এই ব্যক্তি সফল হয়ে গিয়েছে, এই ব্যক্তি সফল হয়ে গিয়েছে। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, একটু চিন্তা করুন সূরা জিলজাল কেমন গুরুত্বপূর্ণ, এর মধ্যে কেমন নসিহত, এর মধ্যে কেমন গুরুত্বপূর্ণ বাণী আল্লাহ তাআলা আমার জন্য আপনার জন্য নাজিল করেছেন, যে কোন ব্যক্তি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী যখন যে এটার উপর আমল করার পরিপূর্ণ পোক্তা ইরাদা করে নিলেন, দৃঢ় ইরাদা করে নিলেন, তো তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সফল হিসেবে বলে সে সফল হয়ে গিয়েছে এটা ঘোষণা দিয়েছে। আল্লাহ আল্লাহ আকবার। প্রিয় আমাদের চিন্তা দর্শক বিন্দু, এভাবে হযরত যায়েদ বিন আসলাম, হযরত যায়েদ বিন আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটা বর্ণনা করেন, একবার এক ব্যক্তি সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে উপস্থিত হয়েছে, তখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করলেন যে এই ব্যক্তিকর্তা যে এসেছে তাকে কোরআনে করিম শিক্ষা দাও। তো সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আগত ব্যক্তিকে সূরা যিলজাল এটা শিক্ষা দেওয়া শুরু করলেন। যখন সূরা যিলজালের সপ্তম নং আয়া তিনি শিক্ষা দিলেন, তখন ওই ব্যক্তি আগত ব্যক্তি তিনি কি বলল, তিনি বলল বাস আমার জন্য যথেষ্ট। এটা বলে ওই ব্যক্তি যখন এটা বলল যে আগত ব্যক্তি এটা আমার জন্য যথেষ্ট, তখন ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এখনো তো সাত আয়াত তাকে শিখানো হয়েছে আর সে বলছে যে এটা আমার জন্য যথেষ্ট। তখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন, তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন যে তাকে ছেড়ে দাও। সে বুঝে গিয়েছে অর্থাৎ দীনের জ্ঞান তার মধ্যে চলে এসেছে, আল্লাহ তাআলা তাকে দীনের জ্ঞান দান করে দিয়েছে। আল্লাহ সূরা যিলজাল কেমন গুরুত্বপূর্ণ সূরা, কেমন গুরুত্বপূর্ণ সূরা, এই সূরার মধ্যে দীনের জ্ঞান রয়েছে যার মাধ্যমে আমরা আমাদের এই জগতে আসার যে মকসদ, এই জগতে এসে আমাদের প্রতিটি কাজ কর্ম এগুলিকে হিসাব দিতে হবে, এগুলোর সম্পর্কে বিস্তারিত আলোচনা সেখানে রয়েছে। প্রিয় মাদেশের দর্শক বৃন্দ, সুতরাং কোরআনে কারিমের এই 35টি শব্দ অর্থাৎ এই যে আপনার কোরআনে পাকের সূরা যিলজালের মধ্যে এই যে এক একটি শব্দ এক একটি হরফ এগুলোর যে রয়েছে এগুলো অনেক গুরুত্বপূর্ণ, এবং এগুলো যদি আমরা আমাদের জেহেনের মধ্যে আমাদের মাইন্ডে যদি আমরা বসিয়ে নিই আর এর উপর যদি আমল করতে আমরা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি, এর উপর আমরা যদি আমাদের জীবনকে চালাতে সক্ষম হয়ে যাই তাহলে আমরা সফল হয়ে যাব। জি আমাদের জন্য সত্যি আমরা সফল হয়ে যাব যদি আমরা এই আয়াতগুলোকে বোঝার চেষ্টা করি এবং এর উপর আমল করার চেষ্টা করি। তো চেষ্টা করব সূরা যিলজাল এর বিষয় আজকে আপনাদের নিকট পেশ করার। আসুন সূরা যিলজালের মধ্যে আসলে কি রয়েছে কিছু ইশারা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। প্রথমে এটা বলি সূরা যিলজালের মধ্যে মানুষের যে জিম্মাদারি, মানুষের যে দায়িত্ব রয়েছে এর বর্ণনা খুব সুন্দরভাবে রয়েছে, আর এটা স্পষ্ট যে আল্লাহ তাআলা মানুষকে যে দুনিয়ায় পাঠিয়েছেন লাগামহীনভাবে চলার জন্য নয়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন নিশ্চয়ই কোনো মকসদ রয়েছে, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য রয়েছে, আর আপনার হায়াত আল্লাহ তাআলার দেওয়া এটা আমানত, আমাকে আল্লাহ তাআলা যে হায়াত দিয়েছেন এটা আল্লাহ তাআলার দেওয়া আমানত, তো এই আমানতকে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির মোতাবেক যেন আমরা ব্যয় করি, আমাদের হায়াতকে আল্লাহ তাআলার ইবাদতে যেন ব্যয় করি। আর শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমাদেরকে যে হায়াত দিয়েছেন এর এক একটি লম্হা এক একটি মুহূর্ত এগুলো আল্লাহ তাআলার ইবাদতে ব্যয় করা এটা আমাদের জিম্মাদারি, এটা আমাদের দায়িত্ব, আমরা এটাকে বরবাদ করতে পারি না, যেমন ইচ্ছা তেমন করে আমাদের সময়কে আমরা বরবাদ করতে পারি না, এই সময়কে যদি যেমন ইচ্ছা তেমন করে ব্যয় করি তাহলে হতে পারে আল্লাহ তাআলার দরবারে আমরা অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারি। আসুন প্রিয় মাতৃচেন দর্শকবৃন্দ, সূরা যিলজাল এর আয়াত আপনাদের নিকট পেশ করার চেষ্টা করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সলাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাতৃচেন দর্শকবৃন্দ, প্রথমে সূরা যিলজাল এর মধ্যে যে আয়াত রয়েছে, প্রথম আয়াত আপনাদের নিকট পেশ করার চেষ্টা করছি, এরপর ইনশাআল্লাহ এক একটি আয়াত এবং তার অর্থ আপনাদের নিকট পেশ করে এর কিছু গুরুত্বপূর্ণ যে নসিহাত রয়েছে তা পেশ করার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু যিলজালাহা। আল্লাহ প্রিয় মাদেশের দর্শক, এই আয়াতের মধ্যে কি বললেন একটু শুনি। আল্লাহ তাআলা ইশারা করেন, ইযা যুলজিলাতিল আরদু যিলজালাহা, যখন জমিনকে থর থর করে কাঁপানো হবে যেভাবে সেটার কাঁপানো সাব্যস্ত হয়েছে। আল্লাহ এই জমিনকে যে কাঁপানো হবে কিয়ামতের পূর্বে, আমরা যদি দেখি এই দুনিয়ায় যতদিন রয়েছি বা পূর্ব থেকে এই জমিন অনেকবার কম্পন, নিজের কম্পন দেখিয়েছে আমাদেরকে। কখন? যখন ভূমিকম্প হয়। আর এই জমিন এই কম্পন হওয়া এটা একটা কিয়ামতের আলামতের মধ্যে। আর এই জমিনের ঝটকা, জমিনের কম্পন, এটা যে রয়েছে, এটা যে বারবার আসে, এটার জিকির আলোচনা কত সুন্দরভাবে এই আয়াতের পাকে রয়েছে যে কিয়ামতের পূর্বে কেমনভাবে এই জমিনের কম্পন সৃষ্টি হবে। আর আমরা সকলেই জানি যে ভূমিকম্প এটা যে প্রায় সময় আসে, এখন তো বর্তমান আধুনিক সময়ে অবশ্যই বিজ্ঞানীরা বিভিন্নভাবে এই জমিনের আপনার ভূমিকম্পের যে মাত্রা এটা পরিমাপ করার জন্য বিভিন্ন যন্ত্র বের করেছে, তো তারা এটা বিভিন্নভাবে এটা পরিমাপ করে থাকে। আপনার বিজ্ঞানীদের ভাষ্যমতে 3.0 থেকে 3.9 মাত্রা যখন ভূমিকম্প হয়, তখন আমরা শুধুমাত্র এর যে ভূমিকম্পনে যে ভাইব্রেট হয় এটা আমরা অনুভব করতে পারি। আর যখন 8.0 অথবা এর চেয়ে বেশি যখন আপনার ভূমিকম্প হয়, তখন এই ভূমিকম্পের পরিমাপ, এই ভূমিকম্পের পরিস্থিতি এমন হয় পুরো শহর সেখানে, অর্থাৎ এই জমিনের মধ্যে ধসে যায়। আমরা অবশ্যই অনেক সময় শুনি এই জায়গায় এই দেশে ভূমিকম্প হয়েছে আর পুরো শহর আপনার মাটির মধ্যে চলে গিয়েছে, এভাবে আমরা শুনি। তো তো বিজ্ঞানীরা এটা বের করেছেন 8.0 থেকে অথবা 8.0 অথবা 8.0 থেকে বেশি যখন মাত্রা হয় এই ভূমিকম্পে, তখন পুরো শহর কে শহর আপনার জমিনের মধ্যে ধসে পড়ে। তো প্রিয় মাদেশের দর্শকবৃন্দ, বিশ্বের মধ্যে বিভিন্ন সময় অবশ্যই আপনার এরকম ভূমিকম্প আমরা দেখেছি অথবা আমরা নিজের মধ্যে করেছি বিভিন্ন পত্র পত্রিকার মধ্যে, যে পুরো পুরো শহর বিভিন্ন জায়গায় আপনার একেবারে ধসে যায় আর অনেক বছর চলে যায়, কিন্তু তারপরও সেই ক্ষতি এটাকে পূরণ করা যায়। তো এখন প্রিয় মাদেশের দর্শকবৃন্দ, এই যে কিয়ামতের সময় যে ভূমিকম্প হবে, এই যে সূরা জিলজালের মধ্যে বলা হচ্ছে ইযা যুলজিলাতিল আরদু যিলজালাহা, এখানে যে বলা হয়েছে যখন জমিনকে থর থর করে কাঁপানো হবে যেভাবে সেটার কাঁপানো সাব্যস্ত হয়েছে, তো এই আয়াতের মধ্যে এই যে আপনার জমিনের যে ভূমিকম্পন কথা বলা হচ্ছে এটা কীরকম হতে পারে? বলা হচ্ছে প্রিয় মাদেশের দর্শকবৃন্দ, আল হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির একটি বর্ণনার মধ্যে এভাবে এসেছে যে তিনি বলেন যে একটা পাহাড় রয়েছে, যেই পাহাড়ের আশ বা রক কিছু, সেই পাহাড়ের আশ বা রক রয়েছে, সেই আশ বা রকগুলো এত পরিমাণ যে সারা পৃথিবীর জায়গায় জায়গায় সেটা ছড়িয়ে আছে। আর যখনই আল্লাহ তাআলা কোনো জায়গায় এই ভূমিকম্প এটা হওয়ার জন্য আল্লাহ তাআলার ইচ্ছা হয়, আল্লাহ তাআলা যখন নির্দেশ করে, তো তখন সেই পাহাড় আপনার যেই স্থানে তার আশ অথবা রক এটাকে একটু করে সে নাড়া দেয়, তখন সেই জায়গায় আপনার ভূমিকম্প হয়ে থাকে। তো এখন দেখুন প্রিয় মাদেশের দর্শকবৃন্দ, শুধুমাত্র একটা রক, পাহাড়ের একটা রক, একটা আশ, এটা যখন একটু নাড়াচাড়া করা হয়, তখন ভূমিকম্পের এই অবস্থা, তখন বিশ্বের মধ্যে এরকম পরিণতি হয়, এরকম পরিস্থিতি সৃষ্টি হয়। আর যখন একটু চিন্তা করুন, যখন সেই পাহাড় এর আপনার যে শিকড় রয়েছে, যে আশ রয়েছে, যে রক রয়েছে, শুধু এগুলো আপনার নড়াচড় করবে, তাই নয়, বরং সেই পাহাড় পুরো ঠাই একেবারে আপনার নিজেই একেবারে ধ্বংস হয়ে যাবে। সেই পাহাড়ের প্রতিটি বিন্দু বিন্দু এসে তোলার মতো আপনার একেবারে উঠতে থাকবে। একটু চিন্তা করুন তখন কি পরিস্থিতি হবে, সারা পৃথিবীর কি অবস্থা হবে, যেখানে আপনার এই পাহাড়ের এক একটি আঁশ, এক একটি রক একটু করে যদি নাড়াচড়া করা হয় তাহলে যে ভূমিকম্প সৃষ্টি হয় বিশ্বের মধ্যে এক এক জায়গায়, এই পুরো পাহাড়েই যখন একেবারে তোলার মতো উঠতে থাকবে, আপনি চিন্তা করুন কি পরিস্থিতি হতে পারে এই সারা পৃথিবীর মধ্যে। সেই পরিস্থিতির কথা এই আয়াতের মধ্যে বলা হয়েছে, ইযা যুলজিলাতিল আরযু যিলজালহা। তো আসুন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি রিওয়ায়াত দিয়ে আমরা বুঝি যে এই কেয়ামতের জলজালা অথবা কেয়ামতের সময় যেই আপনার জমিনকে কাঁপানো হবে এটা কিরকম হতে পারে। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর অর্থাৎ কেয়ামতের সময় যে জমিনের ভূমিকম্প এর মাত্রা বোঝাতে গিয়ে একটা উদাহরণ দিয়েছেন, হাদিসে পাকের সারমর্ম পেশ করার চেষ্টা করছি। ওই সময় জমিনের উদাহরণ এমন হবে যেমন সমুদ্রের মধ্যে একটি নৌকা তুফানের মধ্যে ফেসে যায় আর চারদিক থেকে অনেক বেগে, দ্রুত বেগে তুফানের ঢেউ এসে সেই নৌকাকে যেমন ইচ্ছা তেমন করে। তো সেই নৌকার মুসাফিররা যারা রয়েছে তারা মুখ ভরে বিভিন্ন জায়গায় তারা পড়ে যায়, অর্থাৎ মুখে ভর করে, অর্থাৎ নিজেকে কন্ট্রোল করতে পারে না হাওয়ার কারণে, তুফানের ঢেউয়ের কারণে তারা নিজেকে কন্ট্রোল করতে না পারে, তারা কি বিভিন্নভাবে বিভিন্ন অবস্থায় পড়ে যায়। তো যেভাবে তুফানের মধ্যে একটা নৌকার অবস্থা যে পরিস্থিতি হয়, সেইরূপ এই যখন কিয়ামতের জলজলা কিয়ামতের ভূমিকম্প হবে তখন এই জমিনের অবস্থা এমন হবে। একটু চিন্তা করে দেখুন, তাহলে এই কিয়ামতের জলজলা কিয়ামতের ভূমিকম্প জমিনের মধ্যে হবে কেমন হবে আল্লাহ তাআলা বেহতর জানে। আমরা চেষ্টা করলাম একটু করে এটা আপনাদের নিকট পেশ করার, আসুন একটি আয়াত পেশ করার চেষ্টা করছি, সাথে সাথে এই আয়াতের মাধ্যমে হয়তো আরেকটু আপনি ক্লিয়ার হতে পারবেন এই জমিনের যে ভূমিকম্প হবে কি আমাদের সমস্যাটা কিরকম হবে। কোরআন পাকের একটি আয়াত এসেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানব জাতি আপন রবকে ভয় করো, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন অতি ভয়ঙ্কর বস্তু, শুধু তাই নয় কিরকম হবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিহিন হামলাহা। এই আয়াতের মধ্যে বলা হচ্ছে যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে প্রত্যেক স্তন্যদাত্রী আপন দুগ্ধপায়ী শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভবতী মা তার গর্ভপাত করে ফেলবে, আর তুমি মানুষকে দেখবে যেন নেশাগ্রস্ত, অথচ তারা নেশাগ্রস্ত থাকবে না, কিন্তু আসল ঘটনা হচ্ছে আল্লাহ তাআলার শাস্তি বড়ই কঠিন। দর্শকবৃন্দ একটু চিন্তা করে দেখুন কেমন হবে সেই কিয়ামতের পরিস্থিতি, সেই কিয়ামতের জলজালা, সেই কিয়ামতের ভূমিকম্প কেমন হবে আল্লাহ তাআলা বেহতর জানে, আল্লাহ তাআলা বেহতর জানে। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কিয়ামতের ভূমিকম্প এটা হবে তখন আপনার দুধ পানকারিণী মা তাদের দুধ পান করাচ্ছে এমন বাচ্চা এগুলোকেও ভুলে যাবে। দুধ পানকারিণী মা এটা যাদেরকে দুধ পান করানো হচ্ছে তাদেরকেও ভুলে যাবে। তো যারা দুধ মাতা, তো দুধ মাতারা যারা দুধ পান করাচ্ছে অর্থাৎ সন্তান রয়েছে যাদেরকে দুধ পান করানো হয়, এরকম সন্তানদেরকে ভুলে যাবে, কিরকম পরিস্থিতিটা হতে পারে। আচ্ছা শুধু তাই নয়, যারা গর্ভের মধ্যে সন্তান রয়েছে এরকম সন্তান তাদের গর্ভপাত হয়ে যাবে। এভাবে আপনার ছোট থেকে ছোট বাচ্চা হোক, আপনার বৃদ্ধ হোক, প্রত্যেকে আপনার একেবারে করুণ অবস্থা হয়ে যাবে, ভয়ে তাদের অবস্থা এমন হয়ে যাবে। বলা হচ্ছে বাচ্চা সে সেই পরিস্থিতি দেখে তার অবস্থা এমন হয়ে যাবে, সে বৃদ্ধ হয়ে যাবে। শুধু তাই নয়, ওই সময় মানুষ এদিক সেদিক শুধু দৌড়তে থাকবে আর একে অপরকে শুধু আহ্বান করতে থাকবে। অর্থাৎ এক কথায় যদি আমরা বলি পরিস্থিতি কেমন হবে, সেটা শুনে আমরা রিভাইভ তো শুনছি বাস্তবিক পক্ষে কিরকম হবে আল্লাহ তাআলা বেহতার জানেন, কারণ পুরো দুনিয়ায় তখন তরতর করে কাঁপতে থাকবে, পুরো দুনিয়া কোনো কিছু থাকবে না, কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ধ্বংস হয়ে যাবে। প্রিয় মতে চান দর্শক বৃন্দ, এভাবে যদি আমরা বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে, এভাবে আমরা যা কিছু তখন শ্রবণ করলাম এটা এত সুন্দরভাবে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইযা যুলজিলাতিল আরদু যিলজালহা, যখন জমিনকে থর থর করে কাঁপানো হবে যেভাবে সেটার কাঁপানো সম্ভব হয়েছে। আসুন প্রিয় মতে চান দর্শক বৃন্দ, এরপর আমরা দ্বিতীয় আয়াতের দিকে যাই। এই আয়াতের পর আল্লাহ তাআলা বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং জমিন সিয় বোঝা বাইরে নিক্ষেপ করবে। এই যে জমিনের তরতর কাঁপানো, জমিনের ভূমিকম্প কিয়ামতের সময়, এরপর জমিন তার মধ্যে যা কিছু থাকবে সবকিছু বের করে দিবে, সবকিছু বের করে দিবে। এক কৌল অনুসারে, একটি উক্তি অনুসারে এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে এটা, যখন জমিনের জলজালা, জমিনের ভূমিকম্প যখন হবে তো জমিন অনেক বেগে, অনেক দ্রুততার সাথে জমিন এটা দুলতে থাকবে, হেলতে তুলতে থাকবে, আর জমিনের অবস্থা এমন হবে মানুষ এদিক সেদিক দৌড়তে থাকবে। ওই সময় জমিন নিজের মধ্যে যত সোনা, যত চাঁদি, যত কিছু রয়েছে এই জমিনের মধ্যে, যত খাজানা রয়েছে সব কিছু জমিন বের করে দিবে। আরো বলা হচ্ছে জমিন সব কিছুতে বের করে দিবে দিবে, কিন্তু মানুষ সেদিকে তাকাবে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাআলা বলেন, ওই সময় জমিনের যে উপরিভাগ রয়েছে এটা সোনা চাঁদি ইত্যাদি, সোনা রূপা বলেন ইত্যাদি খাজানা, এগুলার মাধ্যমে পুরো একেবারে ভরপুর হয়ে যাবে, কিন্তু কোন ব্যক্তি সেই খাজানার দিকে কেউ তাকাবে না। আল্লাহ আল্লাহ, আজকে খাজানার জন্য, আজকে সোনার জন্য, আজকে রূপার জন্য, আজকে দন্দৌলতের জন্য আমরা যে দৌড়াদৌড়ি করছি, এমন একটা সময় আসবে মানুষের সামনে সবকিছু পড়ে থাকবে, কিন্তু একটু সে এটা নেবারও চেষ্টা করবে না, সেদিকে সেদিকে তাকাবেও না। আল্লাহ আল্লাহ আল্লাহ। আরো বলা হচ্ছে এই জমিনের সোনা চাঁদ এগুলা এমন অবস্থা হবে, এগুলা নিজেই মানুষকে ডাকবে, তোমরা তো আমার জন্যই তোমরা ভাই ভাই ঝগড়া করেছো, তোমরা তো আমার জন্যই আল্লাহ তাআলাকে ভুলে বসেছো, তোমরা তো আমার জন্যই আল্লাহ তাআলার জিকির করতে ভুলে গিয়েছো, তোমরা তো আমার জন্যই আল্লাহ আল্লাহ তাআলার ইবাদতকে ভুলে বসেছো। অর্থাৎ তাদের অবস্থা জমিনের মধ্যে এই সমস্ত কিছু এগুলো এমন এমন করে মানুষকে আহ্বান করতে থাকবে, জবানে নয়, অর্থাৎ তাদের পরিস্থিতিটা এমন হবে, অর্থাৎ এগুলো এমন ভাবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়বে, এগুলো যেন মানুষকে তাদের কাল্পনিকভাবে, অর্থাৎ মনে করেন কোনো জিনিস পড়ে আছে আর সেটা যদি বা মুখে বলছে না কিন্তু এগুলা বলছে, এগুলা মানুষকে অটোমেটিকলি স্মরণ করিয়ে দিচ্ছে, এগুলা যখন মানুষ দেখবে কিন্তু মানুষ তো নিবে না, যদিও বা এগুলো পরে রয়েছে মানুষ সেদিকে যাবে না, কারণ পরিস্থিতি এত করুণ হবে, এত করুণ হবে। তো প্রিয় মা দেখেন দর্শক বৃন্দ, এভাবে করে একটি রিবায়াত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বর্ণনা করেন শুনুন। তিনি বলেন, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, জমিন সোনা চাঁদি এগুলোর একেবারে স্তম্ভ যেমন, সেরকম এই জমিন তার মধ্য থেকে সবকিছু বের করে দিবে। যে হত্যাকারী মানুষকে হত্যা করেছে সে এগুলো দেখে বলবে, এই মালের কারণেই তো, এই সম্পদের কারণেই তো আমি কতল করেছি, আমি হত্যা করেছি, যে এই সম্পদের কারণে আত্মীয়তার সম্পর্ক চিন্তা করেছে, সে বলবে এগুলোর কারণেই তো আমি আমার আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করেছি। আল্লাহ আল্লাহ। চোর সে দেখে বলবে এগুলোর কারণেই তো আমি চুরি করেছি। এভাবে করে এক এক মানুষ তাদের গুনাহকে হয়তো স্মরণ করতে থাকবে, কিন্তু সে সময় কেউ এই সম্পদের দিকে তাকাবেও না, এই সম্পদ নিতেও চাইবে না, পাকড়াও করবে না, সবাই নিজের করুণ পরিস্থিতি, নিজের অবস্থা, সবাই নিজেকে নিয়ে চিন্তায় থাকবে। প্রিয় মা দেখেন দর্শক বৃন্দ, এভাবে করে আপনার এই কিয়ামতের সময় করুণ পরিস্থিতি সৃষ্টি হবে। কোরআনে পাক আমার রব তাআলা এভাবে খুব সুন্দরভাবে ইরশাদ করেছেন, ইযা যুলজিলাতিল আরদু যিলজালহা ওয়া আখরাজাতিল আরদু আসকালহা, তো এভাবে জমিন তার সোনা বলেন, চাঁদে বলেন, খাজানা বলেন, সবকিছু বের করে দিবে, আর কোন মানুষ তার দিকে তাকাবে। আসলে প্রিয়মাদের জন্য সুতরাং সময় কাটছে, একটি আমাদের সময় আসার পূর্বে নিজেরা নিজেদেরকে রেডি করে নি, তৈরি করে নি। এরপর কি বলছেন, অকাল আল ইনসানু মালাহা, মানুষ যখন এটা দেখবে, এই জমিনের খাপানি, এই জমিনের কম্পন, তখন মানুষটা বলবে এই জমিনের কি হয়ে গেল। অকাল আল ইনসান, মানুষটা বলবে মালাহা, এই জমিনের কি হয়ে গেল, এই জমিন কেন কম্পন করছে, এভাবে কেন কম্পন করছে, এটা তো কখনো তারা কল্পনাই করেনি। তো এই হাদিসের এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আপনার ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন, উলামায়ে কিরামের একটা কৌল বাণী এটা হচ্ছে, কাফির যারা কেয়ামতকে অস্বীকার করে, তারা যখন এই কেয়ামত এটা কায়েম হবে, তো কেয়ামত কায়েম হওয়ার সময় যখন এরকম জমিনের এই অবস্থা দেখবে, তো তারা এটা বলে উঠবে, এই জমিনের কি হয়ে গেল। কারণ তারা তো বিশ্বাস করতো না, তারা তো কোনো কল্পনাই করেনি যে এখানে এভাবে কেয়ামত আসবে, এই জমিন এটা যে এভাবে ধ্বংস হয়ে যাবে, তারা তো কল্পনাই করেনি। যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, তারা তো বুঝে এই জমিন সবসময় থাকবে, এটা চিরস্থায়ী, তারা তো এটা মনে করেছে, কিন্তু আসলে তো তাই নয়, সবকিছু তো ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তো এই জমিন যখন আপনার জলজালা, কেয়ামতের জলজালা আসবে, তখন এই জমিন যখন সব কিছু বের করে দিবে, তখন এই ইনসান, এই মানুষ যারা কাফির বিশেষ করে, তারা বলবে মালাহা, কে হয়ে গেল জমিনে, আল্লাহ। তারা বলবে মাম বাআসানা মিম্মার কদিনা, কে আমাদের ঘুম থেকে উঠিয়ে দিল। আচ্ছা, এরপর মুসলমান যারা, তারা কি বলবে, আল্লাহ। কাফিররা তো এটা বলবে, কিন্তু মুসলমান কি বলবে, কোরআনে পাকের আয়াত, আল্লাহু আকবার, هذا ما وعد الرحمن وصدق المرسلون, এটাই তো আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা তো এটার ওয়াদা করেছিলেন, অর্থাৎ আখিরাত কায়েম হবে, وصدق المرسلون, এবং রাসূলগণরা সত্যি বলেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যত নবী রাসূল এসেছে তারা সকলেই বলেছে আখিরাত কায়েম হবে, পরকালে আমাদের হিসাব হবে, আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের প্রতিটি কাজের প্রতিটি কর্মের প্রতিদান দিবেন, এটা রাসূলগণ বলেছেন। আর আল্লাহ তাআলাও বলেছেন যে আল্লাহ তাআলার উপর ঈমান আনতে, আল্লাহর রাসূলের উপর ঈমান আনতে, আল্লাহ তাআলার কিতাবের উপর ঈমান আনতে, পরকালের উপর ঈমান আনতে, আল্লাহর রাসূল আল্লাহ তাআলার এই বাণী আমাদেরকে পৌঁছিয়েছেন। তো আমরা যদি সত্যি আল্লাহ তাআলার দরবারে নিজেকে পেশ করি, তাহলে সেই আখিরাত আমরা সফল হয়ে যাব, আর এই কিয়ামত নিশ্চয়ই কায়েম হবে, আর মুসলমান তখন বলবে হাযা মা ওয়াদা আর-রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এটাই তো আল্লাহ তাআলার ওয়াদা ছিল, আর রাসূলগণ তারা সত্যই বলেছেন, এই কিয়ামত কায়েমের কথা, পরকালের কথা, আল্লাহু আকবার। এরপর আয়াতে সূরা জিলজালের চতুর্থ এবং পঞ্চম নং আয়াত আসুন এটা শ্রবণ করি। এরপর আয়াতে কি বলে, بسم الله الرحمن الرحيم يومئذ تحدث اخبارها ওই দিন সেটা তার সংবাদসমূহ বলে দেবে بان ربك اوحى لها এই জন্য যে আপনার রব সেটার প্রতি আদেশ পাঠিয়েছে। প্রিয় মাদের চন্দ্র সত্যি এই দুটি আয়াত অনেক অনেক গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ সহকারে এটার ব্যাখ্যাও শ্রবণ করার চেষ্টা করি। يومئذ تحدث اخبارها ওই দিন সেটা তার সংবাদসমূহ বলে দেবে, অর্থাৎ এটার সারমর্ম হচ্ছে এটা, যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, তখন সবাই মাহশার হাশরের ময়দানের যখন পৌঁছে যাবে, তখন জমিন, যে জমিনে আমি আপনি এখন রয়েছি, এই জমিন সে সংবাদ দিবে, সে বলবে, জমিন বলবে যে এই জমিনের উপর কে কি আমল করেছে। আর আপনি বলতে পারেন জমিনের তো কোনো জান নাই, জমিনের কোনো আস্থা নাই, এই জমিন কিভাবে কথা বলবে, আপনি বলতে পারেন। প্রিয় মাদের চন্দ্র সত্যি একটা কথা মনে রাখবেন, আমার রব তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে যে পাওয়ার দিয়েছেন, যে মুজিজা দান করেছেন, তারা সকলেই জানেন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে এমন পাওয়ার দিয়েছেন, তিনি যখন ইশারা দিয়েছেন ওনার আঙ্গুলের ইশারার মাধ্যমে চন্দ্র দ্বিকুণ্ঠিত হয়ে গিয়েছে, ওনার ইশারার মাধ্যমে পাথর কথা বলা শুরু করে দিয়েছে, ওনাকে আপনার গাছ, পাথর ইত্যাদি, এগুলো সালাম করা শুরু করে দিয়েছে। গাছ হেঁটে হেঁটে চলে এসেছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কেমন পাওয়ার দিয়েছেন, এখান থেকে আপনার আল্লাহ তাআলার দরবারে মিরাজ শরীফে নিয়ে গিয়েছেন, যেখানে লাম খান কোথায় নিয়েছেন আল্লাহ তাআলা বলেছেন। এক কথায় আমি এটা বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা যখন আল্লাহ তাআলার পাওয়ার দিয়েছে আল্লাহর হাবিবকে, তিনি যদি আল্লাহ তাআলার পাওয়ার নিয়ে আল্লাহর হাবিব এত কিছু করতে পারে, যেখানে আল্লাহ তাআলা স্বয়ং আপনার কোন জিনিসকে পাওয়ার দেন, সেই জিনিসের অবস্থা কিরকম হবে? কারণ কি, আপনার এই যে জমিনকে কথা বলার শক্তি খেয়ে দিবে আল্লাহ তাআলাই তো দিবে। এই জমিন আমার সম্পর্কে, আপনার সম্পর্কে, আমাদের প্রতিটি আমল সম্পর্কে, প্রতিটি কথা সম্পর্কে জমিন বলে দিবে। আপনি হয়তো যেমন ইচ্ছা তেমন করছেন দুনিয়ার মধ্যে, আমরা হয়তো যে যেখানে রয়েছি আমাদের ইচ্ছা মতো আমরা কাজ করে যাচ্ছি, আমরা কি জানি আমাদের প্রতিটি কাজ, প্রতিটি কর্ম এগুলো জমিন সাক্ষী হয়ে যাচ্ছে, আমাদের প্রতিটি চলা জমিন সাক্ষী হয়ে যাচ্ছে। আপনি জমিনের যেখানে যান না কেন, যেটাই করেন না কেন, আপনার প্রতিটি কর্মের সাক্ষী জমিন হয়ে যাচ্ছে। অনেক ঘটনা রয়েছে যে এই জমিন যে সাক্ষী হয়, সেই কারণে আপনার আল্লাহর ওলিগণ যখন বিভিন্ন জায়গায় যায়, তখন তারা কালিমে শাহাদত পড়ে পড়ে এই জমিনকে সাক্ষী বানায়। একটা ঘটনা এটাও রয়েছে যে এক ব্যক্তি, সে যখন মসজিদে যেত, সে মসজিদে যাওয়ার আগে সে 7টা কঙ্কর সে রাখত, রেখে সেগুলাকে সাক্ষী বানাত কালিমে শাহাদতের। যখন মসজিদ থেকে বের হতো তখনও সে সাক্ষী বানাত। তো যখন সে ব্যক্তি ইন্তেকাল হয়ে গেল, তো তখন সেই ব্যক্তি ইন্তেকালের সময়, ইন্তেকালের পর কেউ স্বপ্ন দেখল যে তাকে যখন জাহান্নামে নিয়ে যাচ্ছে ফেরেশতারা, ওই 7টি মাটির টিলা অথবা কঙ্কন যেটা হবে হোক, সেটা ওই জাহান্নামের দরজার মধ্যে আপনার বন্ধক হয়ে গেল, এগুলোর কারণে আল্লাহ তাআলা তাকে সেখান থেকে, অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়েছেন, অর্থাৎ এই জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হয়ে গেল যেগুলোকে সে সাক্ষী করেছে। তো এই জন্য আমাদের উচিত, আমরা যেন যেখানে যাই না কেন, মাটিকে, আপনার পাহাড়কে, যে কোনো জায়গাকে আমরা আমাদের কালিমায় শাহাদাতের সাক্ষী বানাই। আমির আহলে সুন্নাহ দামাত বারাকাতুল আলিয়া এটা শিক্ষা দেন। তিনি যখনই মদিনা শরীফ যান, বিভিন্ন জায়গায় যান, কালিমায় শাহাদাত পড়ে পড়ে আপনার এগুলোকে সাক্ষী বানান। বিশেষ করে মদিনা শরীফে তিনি যখন গিয়েছেন, তখন প্রায় সময় মদিনা শরীফের গাছ ইত্যাদি সবকিছু তিনি সাক্ষী বানাতেন। তো প্রিয় মাদে চেন্দ্র সববৃন্দ, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি রিওয়ায়াত আপনাদের সামনে পেশ করছি। আমার রাসূল বলেন, তাহাফফাযু মিনাল আরদি, অর্থাৎ জমিন থেকে বেঁচে থাকো, ফা ইন্নাহা উম্মুকুম, নিশ্চয় এই জমিন তোমাদের মূল, ওয়া ইন্নাহু লাইসা মিন আহাদিন আমিলিন আলাইহা খায়রান আও শাররান ইল্লা ওয়া হিয়া মুখবিরাতুম বিহি। অর্থাৎ আল্লাহ রাসূল বলেন, যে কোনো বান্দা এই জমিনের মধ্যে সামান্য পরিমাণ নেকি কাজ করে অথবা মন্দ কাজ করে, কিয়ামতের দিন এই জমিন তার সম্পর্কে সাক্ষী দেবে। প্রিয় মাদে চেন দর্শকবৃন্দ, আমাদের প্রতিটি কাজ সম্পর্কে, আমাদের প্রত্যেকটি বিষয় সম্পর্কে এই জমিন সাক্ষী হয়ে যাচ্ছে। সুতরাং যদি কোনো মত আমল আমরা ইচ্ছা অনিচ্ছা করে থাকি, আল্লাহ তাআলার দরবারে তওবা করে, এই তওবার সাক্ষী তো জমিনকে করে নি, আল্লাহ তাআলার দরবারে নিজেকে পেশ করি, আখিরাতের জন্য নিজেকে তৈরি করে নি, আল্লাহ তাআলার দরবারে পেশ করার জন্য নিজেকে তৈরি করে নি, আর আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দেন, এটার জন্য কান্না করি। বরকতময় মাস, বরকতময় মুহূর্ত গুলো যখন আমরা পাই, তখন আমরা কি এটাকে অবহেলায় যেন না কাটাই, আল্লাহ তাআলার দরবারে কান্না করি, আল্লাহ তাআলার দরবারে কান্না করি, আর তওবা করি, বেশি বেশি করে তওবা করি, কালিমা শরীফ পাঠ করি, কালিমা শাহাদাত পাঠ করি, বেশি বেশি করে আল্লাহ তাআলার দরবারে নিজেকে পেশ করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সলাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদে চেন দর্শকবৃন্দ, আসুন এরপরে আয়াত কি বলা হচ্ছে, বলা হচ্ছে, ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতা লিইউরাউ আ'মালাহুম, ওই দিন মানুষ সিয়া রবের প্রতি প্রত্যাবর্তন করবে বিভিন্ন রাস্তা ধরে, যাতে তাদেরকে তাদের কৃতকর্মসমূহ দেখানো হয়। এই আয়াতের একটি অর্থ এটা যে কেয়ামতের দিন যখন মানুষকে কবর থেকে উঠানো হবে, তখন মানুষ সবাই আপনার হাশরের ময়দানের দিকে যাবে, আর এক একজনের অবস্থা এক এক রকম হবে। কারো অবস্থা এমন হবে যে একেবারে সুন্দর চেহারা, কারো চেহারা অনেক কালো হবে, কারো আপনার সেজে যাবে সোয়ারি নিয়ে যাবে, আবার কারো অবস্থা এমন হবে তাকে বেড়ি বেঁধে নিয়ে আনা হবে। অর্থাৎ এক একজনের অবস্থা এক এক রকম হবে, প্রত্যেকজন আমল যেন প্রত্যেকজনের চোখের সামনে এসে উঠবে। প্রিয় মাদের ছাত্র সকল, আজকে আমরা যে যেরকম আমল করব, কাল হাশরের ময়দানে সে আমল আমরা অবশ্যই দেখতে পাবো। একটা কথা মনে রাখবেন, আপনার কোন আমল কখনো, আপনি ছোট থেকে ছোট আমল করেন, এটা কখনো নষ্ট হবে না। এটার প্রতিদান আল্লাহ তাআলা আপনাকে দিবে, আপনি একবার সুবহানাল্লাহ পড়েন, এটার প্রতিদান আল্লাহ তাআলা আপনাকে দিবে। আর যদি একটি গুনাহ করেন, ছোট থেকে ছোট গুনাহ, মনে রাখবেন এটা যদি আল্লাহ তাআলা ক্ষমা না করেন, তাহলে সেটারও শাস্তি পেতে হবে। আর যদি আল্লাহ তাআলার দরবারে আমরা ক্ষমা চাই, যদি এটা ক্ষমা নিয়ে নিতে পারি, তাহলে আশা করতে পারি আল্লাহ তাআলা কার হাশরের ময়দানে সেটার শাস্তি আমাকে দিবেন। প্রিয় মাদের সাথে, আমি জানি না, আমরা কেউ জানি না আমাদের কার আমলের অবস্থা আসলে কিরকম। এতটুকু তো জানি যে অবশ্যই অনেক গুণা হয়ে গিয়েছে, অনেক গুণা হয়ে গিয়েছে, ইচ্ছায় অনিচ্ছায় আমলের মধ্যে অনেক গুণা রয়েছে। এই গুণাগুলো নিয়ে আল্লাহ তাআলার দরবারে কাল হাশরের ময়দানে কিভাবে উপস্থিত হব, জানি না এই গুণাহের কারণে কি পরিস্থিতি হবে। হ্যাঁ, এটা আশা করি আমার আপনারা রহমান, আমার রপ্তালা গফু, আমার রপ্তালা সত্তার, আমার রপ্তালা দয়াবান, আমার রপ্তালা এত দয়া করেছে। আমরা যদি একটু আমার রপ্তালার দরবারে কান্না করি, আমার রপ্তালা ক্ষমা করে দিবেন। এই ক্ষমা পাওয়ার উদ্দেশ্যে আল্লাহ তালার দরবারে ক্ষমা করি, কান্না করি, আর আল্লাহ তালার দরবারে যদি আমরা ক্ষমা নিয়ে নিতে পারি, তাহলে আমরা হাশরের ময়দানে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা যদি চায় আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। প্রিয় মাতা জানতে সত্যি আল্লাহ তালার দরবার কান্না তো করতে হবে, আল্লাহ তালার দরবার নিজেকে ব্যস্ত করতে হবে, ভয় তো করতে হবে। আমরা এতগুলো বুঝি, তারপরেও যদি আমরা গুনাহ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা না করি, আমরা যদি তারপরও গুনাহের মধ্যে শয়তানের প্ররোচনার মধ্যে পড়ে গুনাহ করতে থাকি, কি পরিস্থিতি হবে। সুতরাং বেশি বেশি করে তওবা করার চেষ্টা করি। আসুন প্রিয় মাতা জানতে দর্শকবৃন্দ, শেষ যে দুই আয়াত রয়েছে অনেক অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, সব সময় এই দুই আয়াতকে অন্তরের মধ্যে গেঁথে রাখার মতো আয়াত, অন্তরের মধ্যে গেঁথে রাখার মতো আয়াত, অন্তরের মধ্যে গেঁথে রেখে সর্বদা অল টাইম নিজের মধ্যে এটা স্মরণ রাখা যে আমি এখন যা করছি এটা লিখিত হচ্ছে, এটা কিরামান কাতিবগণ লিখছে, এটার হিসাব লিখা হচ্ছে, এটার প্রতিদান আমাকে দেওয়া হবে। কোরআনে পাকে কি বলেন এই শেষের দুই আয়াতে সূরা যিলজালের, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিৎকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়ামান ইয়ামাল মিৎকালা যাররাতিন শাররান ইয়ারাহ। অর্থাৎ সুতরাং যে এক অণু পরিমাণ, অর্থাৎ একেবারে কম যাররা পরিমাণ যে সৎ কাজ করবে, সে তা দেখতে পাবে আল্লাহ আল্লাহ। আর যে অনুপরিমাণ, অর্থাৎ একেবারে সামান্য যাররা পরিমাণ মন্দ কাজ করবে, সে তা দেখতে পাবে। অর্থাৎ আপনি ভালো কাজ করে মন্দ কাজ করেন, ছোট থেকে ছোট যদি ভালো কাজ হয় সেটারও প্রতিদান দেওয়া হবে, ছোট থেকে যদি ছোট মন্দ কাজ করা হয় এটারও প্রতিদান দেওয়া হবে। প্রিয় মাদের চন্দ্র সত্যি, আমি জানি না, আমরা জানি না আমাদের আমল নামার মধ্যে কতগুলো গুনাহ রয়েছে, নেক কাজ যা রয়েছে, আশা তো করি এর প্রতিদান আল্লাহ তাআলা অবশ্যই দিবেন, এটার নিয়ামত আপনি পাবেন আল্লাহ তাআলার দয়ায়। কিন্তু মন্দ কাজ এটার শাস্তি বুঝি দিয়ে কিভাবে সহ্য করবেন, যদিও বা সামান্য মন্দ কাজের শাস্তি হোক কিভাবে সহ্য করবেন। সে মাদে সন্তোষ, একটু কি আমরা টিকিট করি, একটু কি আমরা চিন্তা করি, কাল হাশরের ময়দানে আমার রপ্তালার দরবারে উপস্থিত হয়ে আমরা কি হিসাব দিই। প্রিয় মাদে সন্তোষবৃন্দ, সময় থাকতে আল্লাহ তালার দরবারে তবা করার চেষ্টা করি। আমরা আমাদের এক একটি মুহূর্ত যে পাই, এগুলোকে আমরা যেমন ইচ্ছা তেমন করে ব্যয় করি। অনেক সময় যদি জিজ্ঞাসা করা হয় এই কাজ কেন করছো, না টাইম নেই করছি, কোথায় গিয়েছো? না একটু ঘুরতে গিয়েছি। মোবাইল নিয়ে কি করছো? না এমনি টাইম পাস করছি। বন্ধুর সাথে কি করছো? না এমনি টাইম পাস করছি। প্রিয় মাদের আপনার টাইম এগুলি শুধু শুধু বরবাদ করার জন্য নয়, আপনার হায়াতের প্রতিটি মুহূর্ত এগুলো আপনাকে আল্লাহ তাআলার দরবারে ইবাদত করার জন্য দেওয়া হয়েছে, আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জন করার জন্য দেওয়া হয়েছে। আপনার হায়াতের প্রতিটি মুহূর্ত অনেক 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 দামি। একটু চিন্তা করুন, যেই দিন জিব্রাইল, যেই দিন আজরাইল আলাইহিসসালাম আপনার জান নেওয়ার জন্য আসবে, আর শেষ মুহূর্তে আপনার চলে আসবে, আপনি যদি পুরো পৃথিবীর মালিকও হন, আপনার যত টাকা আছে, পুরো পৃথিবীর মানুষের যত টাকা আছে সবগুলো যদি দেওয়া দিয়ে দেওয়া হয়, তারপর একটা মুহূর্ত কি আপনি পাবেন? না প্রিয় আমার, আপনাকে আর একটা মুহূর্ত হায়াত দেওয়া হবে না। আপনার পুরো পৃথিবী যদি আপনি দিয়ে দেন, আপনি সব কিছু দিয়ে দেন, তারপর আপনাকে একটা মুহূর্ত আপনার হায়াত থেকে বাড়িয়ে দেওয়া হবে না। আপনার হায়াতের যে বাজেট রয়েছে আপনার জন্য সেটাই রয়েছে, এর অতিরিক্ত আপনাকে দেওয়া হবে না। এগুলো কেন দেওয়া হয়েছে? অতিরিক্ত তো দিচ্ছে না, এগুলো কেন দেওয়া হয়েছে? এগুলো আল্লাহ তাআলার সাথে আপনার সাথে সম্পর্ক করার জন্য, আল্লাহ তাআলার সাথে আপনি সম্পর্ক করার জন্য দেওয়া হয়েছে। সুতরাং নিজেকে প্রস্তুত করে নিন, নিজেকে প্রস্তুত করে নিন। প্রিয় মাতা চান দর্শক বিন্দু, আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে ইরশাদ করেন, ফাইদা ফারাগতা ফানসব, যখন তোমরা ফারিগ হবে, যখন এটা সূরা আলাম নাসর এর শেষ দুই আয়াতের মধ্যে খুব সুন্দরভাবে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগব, অতএব যখন আপনি নামাজ থেকে অবসর হবেন তখন দোয়ার মধ্যে আপনি মনোনিবেশ করুন, এভাবে আপনার রবের প্রতি মনোনিবেশ করুন। প্রিয় মাদের চান দর্শক বৃন্দ, তো এই দুই আয়াতের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপনার অবসর সময়ে আল্লাহ তাআলার প্রতি মনোনিবেশ করার জন্য বলা হয়েছে। এটা আমাদের জন্য শিক্ষা, আমরা যেন যখন যখন ফারিক সময় পাবো, অবসর সময় পাবো, আমাদের প্রতিটি সময় তো আসলে ইবাদতের সময়, অবসর সময়, বাট এটা তো আল্লাহ তাআলার ইবাদতে লাগানোর সময়। প্রিয় মাদের চান দর্শক বৃন্দ, অবহেলা না করি, নিজেকে আল্লাহ তাআলার দরবারে পেশ করার চেষ্টা করি, নিজেকে তৈরি করি। আমরা যতই আল্লাহ তাআলার দরবারে নিজেকে পেশ করার চেষ্টা করব, আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি করে তওবা করব, তত আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারব। আর যদি অবহেলা করে আজকে আমাদের হায়াতকে বরবাদ করে দিই, তাহলে আমরা আফসোস ছাড়া কিছু করতে পারব। পরকাল যদি আপনি শান্তি চান, আপনার কবর যদি শান্তি চান, আপনার হাশর যদি সুন্দর হোক এটা চান, তাহলে এই হায়াতকে, এই হায়াতের প্রতিটি মুহূর্তকে মূল্যায়ন দিন, এগুলোকে মূল্যায়ন করুন। এগুলো আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, আপনার প্রতিটি মুহূর্ত, আপনার প্রতিটি কথা, আপনার প্রতিটি কর্ম, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। সুতরাং হালাল খাওয়ার চেষ্টা করুন, হালাল কাজ করার চেষ্টা করুন, মন্দ কর্ম থেকে, হারাম থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করুন, আর নিজের প্রতিটি মুহূর্তকে আল্লাহ তাআলার ইবাদতে লাগিয়ে রাখার চেষ্টা করুন। আর যা ভুল হয়ে গিয়েছে ইচ্ছায় অনিচ্ছায় এগুলো থেকে তওবা করো, বেশি বেশি করে তওবা করে, বা নিজের প্রতিটি কর্ম আল্লাহ তাআলা দেখছেন, আল্লাহ তাআলা হিসাব নেবেন, এটা যেন প্রস্তুতি গ্রহণ করুন। প্রিয় আমাদের চাই দর্শক, দেখতে দেখতে আমাদের সময় একেবারে শেষের দিকে, তো আমরা নিজেকে আল্লাহ তাআলার দরবারে পেশ করার চেষ্টা করি, বা বিগত আমাদের যা কিছু ইচ্ছা হয়েছে, গোনা হয়ে গিয়েছে, এগুলো থেকে তওবা করি, আর সুন্দরভাবে বাকি জীবনকে আল্লাহ তাআলার দরবারে যেন আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যাই, এটার জন্য চেষ্টা করি। যদি নামাজ কাজা থাকে এগুলো আদায় করে নিই, ভবিষ্যতে নামাজ, প্রত্যেক নামাজ, ফরজ নামাজ ইত্যাদি বাকি নফল নামাজ পড়ার চেষ্টা করেন, আর আপনার যদি কোনো মানুষ কোনো হক পেয়ে থাকে, হাক্কুল ইবাদ, বান্দা হক থাকে, সেগুলোকে আদায় করে নিজেকে নতুনভাবে আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ তাআলার দরবারে মকবুল বান্দা হিসেবে, মুখলিস বান্দা হিসেবে কবুল করে নিই, আমাদের সকল গুনাহকে ক্ষমা করে দিই, আর আল্লাহ তাআলার দরবারে মকবুল বান্দা হওয়ার জন্য, আল্লাহর হাবিবের সত্যিকারের গোলাম হওয়ার জন্য যেভাবে আমরা হওয়া দরকার সেভাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানিয়ে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমরা যা কিছু শুনলাম তা স্মরণ রেখে এরপর আমল করার এবং অন্যের নিকট পৌঁছিয়ে দেওয়ার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করুন। আমিন। বিজাহি নবিল আমিন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই।